বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 8 ফেব্রুয়ারি, 25 মাঘ এবং ফার্সি 19 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি আক্তার জাহান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকাল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমে শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ, এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ভিএনআই ফের আলোচনা শুরু হওয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশের সাভারে গোলাপ চাষীদের দুরবস্থার সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে ইরানে ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোক উজ্জ্বল দশ প্রভাত শীর্ষক আলোচনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে ইরানে ইসলামী বিপ্লব সম্পর্কে বিশিষ্ট চিন্তাবিদদের মন্তব্য সম্পর্কে বিশেষ আলোচনা। সর্বশেষে থাকবে সর্বশেষ সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প হাতে হাত মিলিয়ে নিজ দেশের সম্মান খোয়াচ্ছেন, বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। বাংলাদেশকে বদলে দিয়েছে, আগামী নির্বাচনে জনগণ আমাদেরকেই ভোট দেবে, সভাপতি মণ্ডলীর সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশাবাদ। ভারতের উত্তরপ্রদেশ সফর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আঞ্চলিক দলগুলোকে নিয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার। এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানাল রাশিয়া ও চীন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, বর্তমানে আমেরিকা এমন ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হচ্ছে যা কখনোই তারা ভাবেনি, কখনোই তারা বিষয়টি নিয়ে বিবেচনায় নেয়নি। বর্তমানে আমেরিকার দুই প্রেসিডেন্ট অর্থাৎ সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট যেন আমেরিকার অবশিষ্ট সম্মান ও মর্যাদা ধ্বংস করতে হাতে হাত মিলিয়েছেন এবং নিজ দেশের সম্মান নিঃশেষ করে যাচ্ছেন। তারা নিজেরাই নিজেদেরকে দুর্বল করে ফেলছেন, এটা অব্যাহত থাকবে। আজ ইরানের বিমান বাহিনী ও অ্যারোস্পেস ডিভিশনের একদল কমান্ডারের এক সমাবেশে ভাষণ দিয়েছেন সর্বোচ্চ নেতা। তিনি এ সময় নানা বিষয়ে কথা বলেন। 1979 সালের এই দিনে ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের প্রতি বিমান বাহিনীর একাংশ আনুগত্য ঘোষণা করে। প্রতি বছর এই দিবস উপলক্ষে ইরানের বিমান বাহিনী ও অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ও পাইলটেরা সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে আসেন। সর্বোচ্চ নেতা বলেন, যেখানে সত্য পথ অবলম্বনকারীরা কুফরী শক্তির বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হয়, সেখানে বাহ্যিক শানশৌকতের অধিকারী হওয়া সত্ত্বেও শত্রুরা হিসাব নিকাশে ভুল করে, সবসময়ই এমনটি ঘটেছে। 1979 সালের 8 ফেব্রুয়ারি বিমান বাহিনীর সদস্যরা পাখলবী সরকারের উপর যে আঘাত করেছিল তা ছিল এ ধরনের একটি ঘটনা। সর্বোচ্চ নেতা বলেন, শত্রুদের আক্রমণ একটি সমন্বিত আক্রমণ, আর্থ, রাজনীতি, নিরাপত্তা, গণমাধ্যম, কূটনীতি, এর সবই এর মধ্যে রয়েছে। এর মোকাবেলায় আমাদেরকে সমন্বিত তৎপরতা চালাতে হবে, আমাদেরকে সব দিক থেকেই চেষ্টা চালাতে হবে। সর্বোচ্চ নেতা বলেন, আমি করোনা ভাইরাসের টিকার তৃতীয় ডোজ নিয়েছি। এ সময় তিনি দেশবাসীকে চিকিৎসক ও বিশেষজ্ঞদের দিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই সামরিক শক্তি বাড়ানোর উপর গুরুত্ব দিতেন, কারণ তিনি বিশ্বাস করতেন এর মাধ্যমে সাম্রাজ্যবাদীদের দম্ভ চুরমার করে দেওয়া সম্ভব। ইসলামী বিপ্লব বার্ষিকীকে সামনে রেখে তিনি একথা বলেন। সালামি বলেন, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই আধুনিক জাহিলিয়াতের যুগে ইসলামের আলো ছড়িয়ে ঘন অন্ধকার দূর করতে সক্ষম হয়েছেন এবং ইরানি জাতি তথা মুসলিম উম্মাকে মুক্তি, স্বাধীনতা ও প্রকৃত ইসলাম উপহার দিতে পেরেছেন। তিনি বলেন, ইসলামী বিপ্লবের বর্তমান নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি এখন যে পথ অনুসরণ করছেন তা ইমাম খোমেনির রেখে যাওয়া পথ। আলহামদুলিল্লাহ, এই পথ অনুসরণের মাধ্যমে সর্বোচ্চ নেতা সশস্ত্র বাহিনীকে শক্তিশালী এবং অপ্রতিরোধ বাহিনী হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনায় যোগ দিতে আবারও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছেছেন ইরানের আলোচক দল। তাদের নেতৃত্বে রয়েছেন আলী বাকেরি কানি। একটি সূত্র জানিয়েছে, ভিয়েনায় আজই পুনরায় আলোচনা শুরু হচ্ছে। কয়েকদিনের বিরতির পর আবারও এই আলোচনায় ফিরছে ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। এ সময়ের মধ্যে সব দেশের আলোচকেরাই নিজ নিজ দেশ সফর করেছেন এবং নিজ দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেছেন। সম্প্রতি ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিয়েনা আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা জানিয়েছেন। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে 2015 সালে ইরানের পরমাণু সমঝোতা সই হলেও তা থেকে পরবর্তীতে অন্যায়ভাবে বেরিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বলেছেন, ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়। এদিকে বিএনপি মহাসচিব উদ্দেশ্য প্রণোদিতভাবে নেতিবাচক ও বিভ্রান্তিকর মন্তব্য করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বলেছেন, ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল। এ সময় সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ অর্থহীন ও অগ্রহণযোগ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অনুসন্ধান কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠন হবে তাদের লক্ষ্য থাকবে বিদায়ী কমিশনের মতো আওয়ামী লীগকেই ক্ষমতায় নিয়ে আসা। মির্জা ফখরুল আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ সরকার, এজন্য ভবিষ্যতে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। ওদিকে সার্চ কমিটি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্দেশ্য প্রণোদিতভাবে নেতিবাচক ও বিভ্রান্তিকর মন্তব্য করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেছেন, সাংবিধানিক বিধান ও আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সার্চ কমিটি গঠিত হয়েছে। সার্চ কমিটির সব সদস্য নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এবং তারা প্রত্যেকেই জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পেশাগত কাজের বাইরেও আপন কর্মের বহিমায় তারা স্বতন্ত্র। এই সার্চ কমিটির প্রতি জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। ওবায়দুল কাদের অভিযোগ করেন, রাজনীতির মাঠে চরম ব্যর্থতায় নিপতিত বিএনপি এখন নিজেদের হতাশা ও নিরাশার মাপকাঠিতে জনপ্রত্যাশা পরিমাপের ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভায় তিনি এ আশা প্রকাশ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আশা করি জনগণ আমাদেরকে ভোট দেবে, কারণ একটা দেশকে আমরা বদলে দিয়েছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের উপর আমাদের আস্থা আছে। প্রধানমন্ত্রী বলেন, করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি 6.94% এবং মাথাপিছু আয় $2,591। সরকার প্রধান বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আজকে আমরা ক্ষমতায় বলেই মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। ভারতের বিজেপি শাসিত কর্ণাটকের একটি কলেজে হিজাব পরিহিতা মুসলিম ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনা ঘটেছে। কর্ণাটকের একটি কলেজে এক হিজাব পরিহিতা মুসলিম ছাত্রীকে দেখে হিন্দুত্ববাদী যুবকরা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্ত্যক্ত করার সময় ওই ছাত্রী পাল্টা জবাব দেন আল্লাহ আকবর স্লোগান দিয়ে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। হিজাব পরা এক তরুণী তার স্কুটার রেখে কলেজ ভবনের দিকে এগুতেই গেরুয়া চাদর পরা প্রচুর সংখ্যক যুবক জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে তার দিকে ধেয়ে যায়। এ সময় মুসলিম ছাত্রীটিকে ঘুরে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে চিৎকার করতে দেখা যায়। এরপর তিনি কলেজ ভবনের দিকে এগুলে গেরুয়া চাদর পরা হিন্দুত্ববাদী যুবকরা তাকে অনুসরণ করতে থাকে। ওই ছাত্রীকে এরপর ক্যামেরার সামনে চিৎকার করে ওই বিষয়ে অভিযোগ জানাতে দেখা যায়। কলেজ কর্তৃপক্ষের লোকজন ওই স্লোগান দেওয়া যুবকদের থামিয়ে দিয়ে ওই ছাত্রীকে কলেজে যেতে বলেন। এদিকে রাজ্যটিতে বিভিন্ন স্থানে মুসলিম ছাত্রীদের হিজাব পরিধান নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ইস্যুতে উত্তেজনা সৃষ্টি হলে 3 দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সমস্ত আঞ্চলিক দল মিলে যৌথভাবে দিল্লি থেকে বিজেপিকে হটিয়ে দেওয়া হবে। বিজেপি প্রথমে ক্ষমা প্রার্থনা করুক, তারপর ভোট চাইবে। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ লখনউতে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে যৌথভাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সমস্ত আঞ্চলিক দল যৌথভাবে দিল্লি থেকে বিজেপিকে হটিয়ে দেব। বিজেপি প্রথমে ক্ষমা প্রার্থনা করুক, তারপরে ভোট চাইবে। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ মঙ্গলবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে যৌথভাবে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বলেন, সমস্ত আঞ্চলিক দল যৌথভাবে দিল্লি থেকে বিজেপিকে হটিয়ে দেব, এটা আমাদের প্রতিশ্রুতি। উত্তরপ্রদেশে সবাই জোটবদ্ধ হন তাহলে বিজেপি পালিয়ে যাবে। উত্তরপ্রদেশ থেকে যদি বিজেপিকে হটিয়ে দেন তাহলে দেশ থেকেও আমরা হটিয়ে দেব। মমতা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, এত বছর ধরে আপনারা দিল্লিতে ক্ষমতায় আছেন, আপনারা উত্তরপ্রদেশে ক্ষমতায় আছেন, ক্ষমতায় থেকে আপনারা গুলি চালাচ্ছেন, ধ্বংস করছেন, মা বোনেদের কি হয়েছে আমাদের বলার প্রয়োজন নেই, ইতিহাসই তা বলবে। প্রথমে ক্ষমা প্রার্থনা করো, তারপরে ভোট চাইবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশের উপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া এবং চীন। আজ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি মার্কিন একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের একতরফা নিষেধাজ্ঞার কারণে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এবং ইরান, আফগানিস্তান ও সিরিয়ার মতো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে। পোলিয়ানস্কি বলেন, একমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আরোপ করা নিষেধাজ্ঞা বৈধ এবং এ ধরনের নিষেধাজ্ঞা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাতিয়ার। জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত নিপীড়নমূলক একতরফা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেন দখল করলে নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। তিনি ওয়াশিংটন সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে সাক্ষাতে এ হুঁশিয়ারি দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জার্মানি ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করার অপেক্ষায় রয়েছে। নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস জার্মানি হয়ে ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি হওয়ার কথা রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়ে ভিয়েনায় ফের আলোচনা শুরু হচ্ছে। এবারের আলোচনায় পরমাণু সমঝোতায় আমেরিকার সম্ভাব্য ফিরে আসা এবং নতুন করে অর্জিত সমঝোতা বাস্তবায়ন নিশ্চিত করার উপায় নিয়ে কথাবার্তা হবে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে ভিয়েনায় শুরু হওয়া অষ্টম দফা আলোচনা কিছুদিন বিরতির পর আজ থেকে আবারও শুরু হতে যাচ্ছে। ইরান, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও বাইরে থেকে সংলাপে যুক্ত আমেরিকার প্রতিনিধিরা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য গত 29 জানুয়ারি যে যার দেশে ফিরে যান। ভিয়েনায় ফের আজ থেকে শুরু হওয়া আলোচনায় পরমাণু সমঝোতায় আমেরিকার সম্ভাব্য ফিরে আসার উপায় ও নতুন করে অর্জিত সমঝোতা বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে কথাবার্তা হবে। রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ধারণা করা হচ্ছে এটাই চূড়ান্ত পর্যায়ের বৈঠক হতে পারে যেখানে নতুন করে সমঝোতায় পৌঁছা এবং ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সবারই আন্তরিক প্রচেষ্টা জরুরি। এদিকে ভিয়েনায় আলোচনা শুরুর প্রাক্কালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পরমাণু ইস্যুতে ইরান বিরোধী কিছু নিষেধাজ্ঞা স্থগিত করার ঘোষণা দিয়েছে। পাশ্চাত্যের গণমাধ্যমগুলো ওয়াশিংটনের এই ঘোষণাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরে এটাকে চলমান আলোচনাকে গতিশীল করার জন্য আমেরিকার পক্ষ থেকে আন্তরিকতার প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকার এই ঘোষণায় ইরানের অর্থনীতিতে এখন পর্যন্ত ইতিবাচক কোনো প্রভাব পড়েনি, তাই সংলাপের ব্যাপারে আমেরিকা আন্তরিক সে কথা বলার সময় এখনো আসেনি। প্রকৃতপক্ষে মার্কিন সরকার কিঞ্চিত নিষেধাজ্ঞা স্থগিত করার ঘোষণা দিলেও ইরানের আসল দাবি অর্থাৎ অর্থনৈতিক স্বার্থ আদায় এবং সত্যি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল কিনা তা যাচাই করার কোনো সুযোগ রাখা হয়নি। ইরানের সাবেক কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক আবুল ফজল জোহরেবান্দ কিছু নিষেধাজ্ঞা স্থগিত রাখার বিষয়ে আমেরিকার এই পদক্ষেপকে ইরানের আলোচক দলের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, এটা আমেরিকার পক্ষ থেকে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয় এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে সামান্য কিছু ছাড় দিয়ে পরমাণু আলোচনায় ফিরে আসা। ইরানের মূল লক্ষ্য হচ্ছে অন্যায় নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া এবং সত্যি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো কিনা তা নিশ্চিত না হয়ে নতুন কোনো সমঝোতায় যাবে না ইরান। এরই ভিত্তিতে ইরানের আলোচক দল শুরু থেকেই বলিষ্ঠভাবে নিজের অবস্থানে অটল থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সংলাপের সাফল্য নির্ভর করবে ইরানের স্বার্থ কতটুকু রক্ষা করা হলো তার উপর।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। পাপড়ি সহ বিবর্ণ ফুলেরা নিস্তেজ হয়ে পড়ায় বিপাকে পড়েছে বাংলাদেশের সাভারের গোলাপ চাষিরা। এবারে শীতের মৌসুমে সবুজ পাতার ফাঁকে কাঁটার আড়ালে ফুটছে না তরতাজা গোলাপ। এ সম্পর্কে প্রতিবেদন জানিয়ে পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিপাকে পড়েছে সাভারের গোলাপ চাষিরা। এবারের শীতের মৌসুমে সবুজ পাতার ফাঁকে কাঁটার আড়ালে ফুটছে না তরতাজা গোলাপ। পাপড়ি সহ বিবর্ণ ফুলেরা নিস্তেজ হয়ে ঝরে পড়ছে মাটিতে। একদিকে করোনার আঘাত, তার উপরে রোগের আক্রমণে দিশেহারা। চাষিরা জানিয়েছে গত ডিসেম্বরের শেষ দিকে বৃষ্টি হবার পর থেকে গোলাপ বাগানে রোগ বিস্তার শুরু হয়েছে। গাছে ফুল আসলেও ঝরে পড়ছে। গাছের পাতা থেকে শুরু করে ফুলের পাপড়ি পর্যন্ত কেমন সাদা হয়ে আক্রান্ত হচ্ছে। অধিকাংশ ফুল চাষির বাগানেই এমন করুণ অবস্থা। সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ এ প্রসঙ্গে রেডিও তেহরানকে সাভারের বাণিজ্যিক ফুলের চাষের অর্থনীতি বিষয়ে জানান।
আমাদের সাভারে প্রায় 300 হেক্টর ফুলের চাষ হচ্ছে, এর মধ্যে 250 হলো গোলাপ। এইভাবে আসলে আংশিক ক্ষতিগ্রস্ত, আমরা তো একটু হিসাব করেছি যে এখন 30-35 হেক্টরের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। সব করে এখন তো ফুলের সিজনটা আছে, ফুলের সিজনটা যদি ওরা ধরতে পারে সামনে তাহলে আর্থিক ক্ষতিটা অনেক পুষিয়ে আসবে।
কৃষিবিদ নাজিয়াত আহমেদ আরো জানান,
সায়েন্টিস্ট আমরা চিঠি দিয়েছিলাম, ওনারা এসেছিল, ওরা সয়েল টেস্ট করে যেটা পেয়েছে যে আসলে সয়েলে অনেকদিন যাবত কৃষকরা এখানে তো ধরেন কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছে। এক একটা গোলাপ বাগানের বয়স প্রায় 15-20 বছর বা 25-30 বছরও আছে। যে এই ধরনের বছরের পর বছর কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করাতে সয়েলের পিএইচটা কমে গিয়েছে এবং মানে মাটিটা আপনার এসিডিক বা ক্ষারীয় এটা নির্ধারণ করা হয় পিএইচ দিয়ে। গোলাপের জন্য আমাদের পিএইচ দরকার হলো 6-6.5 হলে গোলাপটা ভালো হয়। তো এখানে আমাদের দেখা গেছে কিছু কিছু মাটির পিএইচ 5-এর নিচেও চলে গিয়েছে। এর জন্য গাছ কি করতেছে না, মানে তার গোড়ায় যে খাবার গুলো আছে শিকড় দিয়ে শিখতেছে না, নিতে পারতেছে না অতিরিক্ত পরিমাণে। এখন আর পেস্টিসাইড বা কোনো সার ব্যবহার না করে পাশাপাশি পানি দিলেও সমস্যা হচ্ছে। পানিটা যেন তারা পানি দেওয়া বন্ধ রাখে, গোড়ার মাটিটা আলগা করে দেয়, এই আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। এখন আমরা পাশাপাশি পিএইচটা বাড়ানোর জন্য কিছু ডলোমাইট ইউজ করতে বলছি, এখন ভালো হয়ে যাচ্ছে। তাহলে খারাপ অবস্থাটা ছিল এখন ভালোর দিকে।
কৃষি গবেষকদের পরামর্শ অনুযায়ী ইতিমধ্যে ছত্রাক প্রতিরোধে পিওফিট 2 গ্রাম 1 লিটার পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করার জন্য বলা হয়েছে। একই সাথে রিডোবিল গোল্ড নামের ওষুধ গাছের শিকড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকা আর শীতের সময় বৃষ্টির পানি গাছের গোড়ায় যাতে দীর্ঘদিন জমে না থাকে সেজন্য গাছের গোড়ার মাটি আলগা করে দিতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ইরানের ইসলামিক বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোকোজ্জ্বল 10 প্রভাত।
আলোকোজ্জ্বল 10 প্রভাত।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক আলোকোজ্জ্বল 10 প্রভাতের আজকের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে ইসলামী বিপ্লব সারা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে যেসব কারণে, তার অন্যতম হল প্রাচ্য ও পাশ্চাত্যের কোনো পরাশক্তির সহায়তা না নিয়েই এ মহাবিপ্লব সংগঠিত হয়। শুধু তাই নয়, প্রাচ্য পাশ্চাত্যের আধিপত্যকামিতা ও রক্তচক্ষু উপেক্ষা করেই এ বিপ্লব বিশ্বের বুকে স্বাধীন ইসলামী ও মানবতাবাদী আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি ও রাজনীতির ধারা চালু করতে সক্ষম হয়। বৈদেশিক নীতি সহ সব নীতির ক্ষেত্রেই ইসলামী ইরান বিশ্বের সবচেয়ে স্বাধীন ও মুক্তিকামী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব সৃষ্টি করে চলেছে। প্রাচ্যও নয় এবং পাশ্চাত্যও নয়, ইসলামী শ্রেষ্ঠ। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই কেবল ইরানিদের কাছেই এই স্লোগানকে জনপ্রিয় করতে পেরেছিলেন তাই নয়, বিশ্ববাসীর কাছেও এই স্লোগানকে একটি আদর্শ ও বাস্তবায়নযোগ্য নীতি বা স্লোগান হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন।
প্রাচ্য ও পাশ্চাত্যের পরাশক্তিগুলোর সহযোগিতা ছাড়া কোনো আদর্শ বা বিপ্লব শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার অধিকারী হতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তিমত্তা নিয়ে মাথা তুলে দাঁড়াতে পারে এমন ধারণাকে অবাস্তব বা আকাশকুসুম কল্পনা বলে মনে করা হতো বিগত শতকে। কিন্তু ইরানের ইসলামী বিপ্লব এই ধারণাকে মারাত্মক ভুল বলে প্রমাণ করেছে। ইরানে ইসলামী বিপ্লবের ফলে দেশটির উপর যেমন পশ্চিমা শক্তিগুলোর আধিপত্যের পথ রুদ্ধ হয়ে যায়, তেমনি তৎকালীন সোভিয়েত ব্লকের প্রভাব বা আধিপত্য শেষ হয়ে যায়। বিশ্বের বহু দেশ ইরানের ইসলামী বিপ্লবের স্বাধীনচেতা পররাষ্ট্র নীতির প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো কোনো অমুসলিম দেশও এই বিপ্লব থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুপ্রেরণা নিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আর এ কারণেই এসব দেশের সঙ্গে ইসলামী ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ভেনেজুয়েলা এসব দেশের অন্যতম।
ইসলামী শত্রুদের সম্পর্কে ইমাম খোমেনি ছিলেন তার পূর্বপুরুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং অবিচল পাহাড়ের মতোই আপোষহীন ও অনমনীয়। আর সেজন্যেই তিনি দৃঢ়চিত্তে বলতেন, প্রাচ্য ও পাশ্চাত্যের পরাশক্তিগুলোর মতবাদ নয় বরং ইসলামী শ্রেষ্ঠ। তিনি একদিকে যেমন মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী চক্রকে চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন, তেমনি তিনি মোটেও আপোষ করেননি সমাজতান্ত্রিক সোভিয়েত ব্লকের সঙ্গেও। বড় শয়তান আমেরিকার সঙ্গে সংগ্রামের পাশাপাশি তিনি আফগানিস্তানের সোভিয়েত আগ্রাসনেরও বিরোধিতা করেছেন। সমাজতন্ত্র যে কেবল জাদুঘরে ঠাঁই পাবে সেই ভবিষ্যৎবাণীও তিনি করে গেছেন নিখুঁতভাবে।
প্রখ্যাত ফরাসি চিন্তাবিদ মিশেল ফুকো ইরানের ইসলামী বিপ্লব পরিদর্শনে এসেছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা এবং জনগণের ঐক্য ও সংহতি দেখে তিনি অভিভূত হয়েছেন। তিনি তার নিষ্প্রাণ বিশ্বের প্রাণ ইসলামী বিপ্লব নামক গ্রন্থে লিখেছেন, বাস্তবতা হল এই বিপ্লবী ঘটনার উদাহরণ ইতিহাসে বিরল, কারণ এই বিপ্লবে পুরো একটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি আরো বলেছেন, আধ্যাত্মিকতা ছিল ইরানের ইসলামী বিপ্লবের মূল ভিত্তি। এই বিপ্লব পুরনো চিন্তাধারার প্রতি ফিরে যাওয়ার পরিবর্তে আধ্যাত্মিকতা সম্পর্কে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি পেশ করেছে। এই বিশেষত্ব ইরানের ইসলামী বিপ্লবকে বিশ্বের অন্যান্য বিপ্লব থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে এবং নিজেই একটি আদর্শে পরিণত হয়েছে।
خجسته باد، خجسته باد این گل افشان دیار به بلبلان، خجسته باد همیشه باد و وطن برقرار، این پیروزی خجسته باد، این پیروزی، این پیروزی خجسته باد.
ইরানে ইসলামী বিপ্লবের আরেকটি বড় সাফল্য হল এই মহাবিপ্লব ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে জনগণের উপর জোর করে চাপিয়ে দেয়নি। ইরানের ইসলামী বিপ্লবের বিজয়ের সময় ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ে এতই জনপ্রিয় ছিলেন যে তিনি ইচ্ছা করলে জনগণের উপর জোর করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাপিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে গণভোট নিয়েছিলেন। জনগণ তথা প্রায় 98% ভোটার যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে ভোট দেয়, তখন তিনি এর সংবিধান প্রণয়নের দায়িত্বও অর্পণ করেন জনগণের নির্বাচিত বিশেষজ্ঞ পরিষদের উপর। এই পরিষদও তার প্রণীত সংবিধানকে জোর করে জনগণের উপর চাপিয়ে দেয়নি, বরং এই সংবিধানের প্রতি সমর্থন যাচাই করতেও গণভোট দেয়া হয়, আর ইরানি জনগণও এই সংবিধানের প্রতি সমর্থন জানায়।
এভাবে ইরানের ইসলামী সরকার ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে। এই ব্যবস্থায় কেবল সংসদ সদস্যরাই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন তা নয়, সংসদের উচ্চকক্ষ তথা বিশেষজ্ঞ পরিষদও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়, আর এই পরিষদই নির্বাচন করেন দেশের সর্বোচ্চ নেতা। ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে প্রায় প্রতি বছরই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও পৌরসভার প্রতিনিধি নির্বাচনের ভোটেও অধিকাংশ ভোটারই অংশ নিয়ে থাকেন। এভাবে যুগ যুগ ধরে যে দেশে জনগণ ছিল উপেক্ষিত এবং যেখানে ছিল রাজতান্ত্রিক শাসন, সেখানে এখন জনগণই নিজ ভাগ্য নির্ধারণ করছে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে। নির্বাচন ব্যবস্থা ইরানের নেতৃবৃন্দের সঙ্গে জনগণের সম্পর্ককে অনেক নিবিড় করে তুলেছে। ইরানের নির্বাচনগুলো এতই স্বচ্ছ, স্বতঃস্ফূর্ত ও উচ্চমানের যে তার তুলনা করার মতো নির্বাচন বিশ্বে খুব কমই দেখা যায়।
তো শ্রোত ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরও কথা বলবো আগামী আসরগুলোতে, আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 8 ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, চিঠিপত্র। নিয়োগ পরীক্ষায় দুর্নীতির কারণে রাষ্ট্র যেভাবে মেধা শূন্য হয়ে পড়ছে, প্রথম আলো। দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বললেন জিএম কাদের, যুগান্তর। তুরস্ক গ্রিস সীমান্তে ঠান্ডায় 19 অভিবাসীর মৃত্যু, খোঁজ মিলছে না অনেক বাংলাদেশের মানব জমিন। ভূমধ্যসাগরে মারা যাওয়া দুই বাংলাদেশের লাশ আজ দেশে আসছে, যুগান্তরের শিরোনাম। দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে, অর্থনীতির সূচকে অস্বাভাবিক আচরণ, কমছে আমানত, বাড়ছে ঋণের চাহিদা। রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক 51 কালের কণ্ঠ, ভারতের শিরোনাম। দাদা এই বয়সেও বালখিল্য আচরণ করে মজা পান, সংসদে সৌগতকে কটাক্ষ মোদীর। উত্তরপ্রদেশে কৃষকদের জন্য ঢালাও প্রতিশ্রুতি বিজেপির নির্বাচনী ইশতেহারে আজকালের শিরোনাম, আগে ক্ষমা চান তারপর ভোট চাইবেন। লখনৌয়ে অখিলেশের পাশে বসে যোগীকে আক্রমণ মমতা, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ইউপি ভোটে প্রাণহানির ঘটনায় কমিশনের ব্যর্থতা নেই, একথা বলেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আপনার মন্তব্য কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে বেশ লম্বা সময় ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো। 7 ধাপের এই নির্বাচনের শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য হয়তো তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে দেবেন, এটা অনেকটা স্বাভাবিক। কারণ আমাদের বাংলাদেশের বেশিরভাগ প্রশাসনিক কর্মকর্তার ভেতরে দায় এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, সেই জায়গা থেকে তিনি দায় এড়ানোর চেষ্টা করে থাকতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হওয়া না হওয়া এ সমস্ত সব কিছুই নির্বাচন কমিশনের ব্যর্থতা সার্থকতার সাথে জড়িত। যখন নির্বাচনে গোলযোগ সৃষ্টি হয়, হত্যা মারামারির ঘটনা ঘটে, ব্যালট বাক্স ছিনতাই থেকে শুরু করে আরও নানা রকমের নেতিবাচক ঘটনা ঘটে, তখন তার দায় দায়িত্ব কেন নির্বাচন কমিশন এড়িয়ে যাবে? সুষ্ঠু নির্বাচনের ক্রেডিট যদি তারা নিতে পারেন তাহলে নির্বাচন স্বয়ংসত্তাপূর্ণ হলে তার দায় কেন তারা নেবেন না? নিশ্চয়ই তাদেরই দায় দায়িত্ব, এবং স্থানীয় পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসনের যে কথা বলেছেন, নির্বাচনকালীন সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের মতো চলবে, এটি হলো সাংবিধানিক আইন। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন কোনোভাবেই তাদের দায় এড়াতে পারে না।
রুশ আগ্রাসনের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইউক্রেন। তারপরও যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিতে সীমান্তবর্তী পোল্যান্ডের মাটিতে আরও সেনা পাঠিয়েছে আমেরিকা। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
জি, এটি খুবই হাস্যকর বিষয়। ইউক্রেন বলছে যে যুদ্ধের সম্ভাবনা নেই, রাশিয়া আগ্রাসন চালাবে না, বা এখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যার প্রেক্ষাপটে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালাবে। এই কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, অর্থাৎ দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ এই বক্তব্য দিয়েছে। এরপরেও ইউক্রেন সীমান্তে পোল্যান্ডের মাটিতে, তারপরে আরও আরও বিভিন্ন দেশে আমেরিকা সেনা পাঠাচ্ছে বা পশ্চিমারা সেনা পাঠাচ্ছে, অস্ত্র পাঠাচ্ছে, এবং তারা বারবার সেই যুজুর ভয় দেখাচ্ছে যে রাশিয়া হামলা চালাবে, রাশিয়াই আগ্রাসন চালাবে। অথচ সেই দেশের প্রেসিডেন্ট বলছেন এরকম হামলার সম্ভাবনা বা আগ্রাসনের সম্ভাবনা নেই। তো এই যে অবস্থা, এই অবস্থা তৈরি করার পিছনে আমেরিকার অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। একটি উদ্দেশ্য হচ্ছে যে জোর করে পূর্ব ইউরোপের মাটিতে তাদের সামরিক উপস্থিতি বাড়াতে হবে। সেখানে ইউক্রেন কি বলল না বলো এটি তাদের বিষয় না, কারণ তাদের লক্ষ্য হচ্ছে পূর্ব ইউরোপে সেনা পাঠানো। সে জায়গা থেকে ইউক্রেনের কথায় গুরুত্ব না দিয়ে বরং তারা তাদের মিশন বাস্তবায়নের চেষ্টা করছে। পাশাপাশি আরেকটি বিষয় থাকতে পারে যে আমেরিকা এমন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে যার কারণে বিশ্ববাসীকে ইউক্রেন ইস্যুতে ব্যস্ত রেখে তাদের সেই পরিকল্পনা হয়তো গোপনে আলাদাভাবে বাস্তবায়ন করার চেষ্টা করে, সেই জন্য বিশ্ববাসীকে ইউক্রেনের দিকে ব্যস্ত রেখেছে। সব কিছু মিলে ইউক্রেন ইস্যুতে যে কথা বলা যায় সেটি হচ্ছে এই যে আমরা পরিষ্কার ইউক্রেন ইস্যুতে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা অন্যায়ভাবে রাশিয়ার ঘাড়ে দোষ চাপিয়ে পূর্ব ইউরোপে তাদের সামরিক উপস্থিতি নিশ্চিত করছে, যেটি আসলে বিশ্ব শান্তির জন্য কোনোভাবেই ইতিবাচক কোনো ভূমিকা পালন করবে না।
তো জনাব শেজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আগে ক্ষমা চান তারপর ভোট চাইবেন, লখনৌয়ে অখিলেশের পাশে বসে যোগীকে এমন আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। উত্তরপ্রদেশের হাই ভোল্টেজ নির্বাচনের আগে বিজেপি বিরোধী সুর চড়াতে লখনৌয়ে পা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি লখনৌয়ে নেমেই নিজের বার্তা স্পষ্ট করেছেন। আজ সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে পাশে নিয়ে বিজেপি বিরোধিতায় আরও শান দিলেন তৃণমূল সুপ্রিমো। সরাসরি যোগী আদিত্যনাথকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন তিনি। গঙ্গায় কোভিডে মৃতদেহ ভাসানো থেকে শুরু করে উন্নাও গণধর্ষণ সমস্ত বিষয়ে উল্লেখ করে আক্রমণাত্মক হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই বুঝিয়ে দিলেন উত্তরপ্রদেশের মাটিতে নির্বাচনী লড়াইয়ে অখিলেশের হাত কতটা শক্ত করে ধরতে তৎপর তৃণমূল। এদিকে আনন্দবাজারও সংবাদ প্রতিদিন পত্রিকার খবরে লেখা হয়েছে, আপনার মতো নির্দয় শাসক আর দেখেনি টুইটারে যোগীর সঙ্গে বাক যুদ্ধে খোঁচা কেজরিওয়ালের। এতে লেখা হয়েছে, আর দুদিনের মধ্যেই উত্তরপ্রদেশের নির্বাচন শুরু, সাত দফা নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পারদ তুঙ্গে। এ পরিস্থিতিতে টুইটারে বাগযুদ্ধে জড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে আজকালের খবরে লেখা হয়েছে, উত্তরপ্রদেশে কৃষকদের জন্য ঢালাও প্রতিশ্রুতি বিজেপির নির্বাচনী ইশতেহারে। এখবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে অমিত শাহ এদিন জানান, উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে রাজ্যবাসীকে দুটি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে বিনামূল্যে, একটি হোলিতে এবং একটি দিওয়ালিতে। কলেজ ছাত্রীদের স্কুটি দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে এই ইশতেহারে। কৃষক আন্দোলনে অনেকটাই চাপে রয়েছে বিজেপি। ইশতেহারে যে তাদের প্রতি আলাদা গুরুত্ব দেয়া হবে তা প্রত্যাশিতই ছিল। সমস্ত কৃষককে সেচের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতিও দিলেন অমিত শাহ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানের ইসলামী বিপ্লব সম্পর্কে বিশিষ্ট চিন্তাবিদদের মন্তব্য নিয়ে বিশেষ আলোচনা।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
ইরানের ইসলামী বিপ্লব অতিক্রম করল তার গৌরবময় অগ্রযাত্রার 43টি বছর। ইরানের ইসলামী বিপ্লব একটি খাঁটি ইসলামী বিপ্লব, কারণ এ বিপ্লব খাঁটি মুহাম্মাদী ইসলামকে প্রতিষ্ঠা ও বাস্তবায়িত করতে চায়। এ কারণে এ বিপ্লবের শত্রুর অভাব যেমন নেই, তেমনি তা বিশ্বের মুক্তিকামী ও ইসলাম প্রেমিক জনগণের মধ্যে এত বিপুল সাড়া জাগাতে সক্ষম হয়েছে। অন্য কথায়, ইরানের ইসলামী বিপ্লবের বৈশিষ্ট্য মূলত খাঁটি মুহাম্মাদী ইসলামেরই বৈশিষ্ট্য। আজকের অনুষ্ঠানে আমরা ইরানে ইসলামী বিপ্লবের আরও কিছু বৈশিষ্ট্য ও বিশিষ্ট ব্যক্তিদের মতামত নিয়ে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ লুজমা খামেনি খাঁটি মুহাম্মাদী ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, খাঁটি মুহাম্মাদী ইসলাম হল ন্যায় নীতি ও মর্যাদার ইসলাম, যা অসহায় বঞ্চিত ও দুর্বলদের পৃষ্ঠপোষকতা দেয় এবং যা ইসলাম নিরীহ ও মুসলিমদের অধিকার রক্ষা করে। এই ইসলাম শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে বলে ও ফিতনা ফ্যাসাদ সৃষ্টিকারী বলদর্পীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে। এই ইসলাম আধ্যাত্মিকতা, ফজিলত ও নৈতিকতাপূর্ণ, আর এই ইসলামই হল খাঁটি ইসলাম। ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে মার্কিন চিন্তাবিদ হান্টিংটন বলেছেন, আধুনিক যুগের রাজনৈতিক ইসলাম ইরানের ইসলামী বিপ্লব থেকেই অনুপ্রেরণা পেয়েছে। এই ইসলাম তথা রাজনৈতিক ইসলাম নিজেকে পাশ্চাত্যের প্রতিদ্বন্দ্বী বলে মনে করে, আর এই ইসলাম মার্কিন বিশ্বব্যবস্থার জন্য সবচেয়ে বড় বিপদ। তাই এটা বলা যায়, মূলত ইরানের ইসলামী বিপ্লবের রাজনৈতিক ও আধ্যাত্মিক প্রভাবকে ক্ষুণ্ণ করার লক্ষ্যেই মার্কিন চিন্তাবিদ হান্টিংটন সভ্যতার মধ্যে সংঘাতের তত্ত্ব উপস্থাপন করেছেন।
ডক্টর মিশেল জনসন লন্ডন থেকে প্রকাশিত জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি সাময়িকীকে একটি সাক্ষাৎকার দেন। ১৯৮৬ সালের ২১ জুলাই সংখ্যায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি ইরানের ইসলামী বিপ্লব সম্পর্কে তাঁর মতামত দিতে গিয়ে বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব ১৬ শতকের পর পশ্চিমাদের উপর মুসলমানদের প্রথম বিজয় হিসেবে পরিগণিত হচ্ছে। এই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল ইসলাম নির্ভরতা। বিপ্লবের মূল চালিকাশক্তি হিসেবে এই ইসলামী আদর্শই কাজ করেছে। দল ও মত মাঝহব নির্বিশেষে ইরানের ইসলামী বিপ্লবের জনগণের ব্যাপক উপস্থিতি সম্পর্কে ফরাসি বিশিষ্ট লেখক, সাংবাদিক এবং মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এরিক রোলো বলেছেন, ইরানের বিপ্লবই একমাত্র ধর্মীয় বিপ্লব যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা পর্যন্ত একত্রে মিলেমিশে আন্দোলন করেছিল।
উত্তরাধুনিক চিন্তাধারায় প্রভাবিত ফরাসি চিন্তাবিদ মিশেল ফুকো ইরানের ইসলামী বিপ্লব পরিদর্শনে এসেছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা এবং ইরানি জনগণের ঐক্য ও সংহতি দেখে তিনি অভিভূত হয়েছেন। তিনি তার নিষ্প্রাণ বিশ্বের প্রাণ ইসলামী বিপ্লব নামক গ্রন্থে লিখেছেন, বাস্তবতা হল এই বিপ্লবী ঘটনার ইতিহাস ইতিহাসে বিরল, কারণ এই বিপ্লবে পুরো একটি জাতি তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছে। আমি জানি না আমার সাথে অন্যরা একমত হবে কি না, কিন্তু আমি তেহরানে এবং সমগ্র ইরানে সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছি। যে জাতি অক্লান্ত পরিশ্রম করে নিজেদের স্থায়ী ইচ্ছার প্রকাশ ঘটায়, আমাদের উচিত তাদের প্রতি সম্মান দেখানো, কেননা বিশ্বের অন্য কোথাও তা দেখা যায় না।
ফ্রান্সের বিশিষ্ট সাংবাদিক পিয়ের ব্যালান্সে ইরান আল্লাহর নামে বিপ্লব নামক গ্রন্থে লিখেছেন, যে বিষয়টি আমাকে বিস্মিত করেছে তা হল একটি জাতির প্রায় সমস্ত মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যা সত্যি অবাক করার মতো ব্যাপার। রুশ লেখক নিকোলা মেশিন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই সম্পর্কে লেখা তার বইতে লিখেছেন, ইরানের ইসলামী বিপ্লব মানুষের অন্তর কেড়ে নিয়েছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে অনুষ্ঠিত ইসলামী বিপ্লবের মূল্য ছিল এই যে, তিনি মার্কিন বিশ্ব সাম্রাজ্যবাদকে উপেক্ষা করে বলেছেন, আমাদের নিজস্ব মূল্যবোধ রয়েছে, সেটা হল কোরআনের মূল্যবোধ। তিনি বিশ্বাস করতেন যে পশ্চিমা গণতন্ত্রের চেয়ে ইসলামী গণতন্ত্র অনেক বেশি পরিপূর্ণ।
চলতি বছর ৯ জানুয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনি বলেছেন, শত্রুরা ভেবেছিল এদেশের সন্ত্রাসবিরোধী সর্বোচ্চ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার মাধ্যমে শত্রুরা ইরানকে ক্ষতিগ্রস্ত করতে পারবে, কিন্তু ইরানি জনগণ তাদের ধর্মীয় উদ্দীপনা দিয়ে সোলাইমানের শাহাদাতকে সুযোগে পরিণত করেছে। সাবেক মার্কিন সমর্থিত স্বৈরশাসক রেজা শাহ পাহলাভির বিরুদ্ধে ১৯৭৮ সালের গণজাগরণের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, ইরানে ইসলামী বিপ্লবের চার দশক পর এখনও আমেরিকা তেহরানের ব্যাপারে ভুল হিসাব নিকাশ করে যাচ্ছে, যার উৎকৃষ্ট উদাহরণ জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড। তারা ভেবেছিল জেনারেল সোলাইমানিকে শহীদ করে ইরানি জনগণের প্রতিরোধ আন্দোলন দমন করতে পারবে, কিন্তু আমরা দেখলাম ইরান ও ইরাকের লাখ লাখ জনতা রাস্তায় নেমে ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ঐশী মদত ছাড়া এত বিশাল প্রতিবাদ সমাবেশ অকল্পনীয়। আয়াতুল্লাহ খামেনেই বলেন, ইরানের ব্যাপারে আমেরিকা একের পর এক ভুল করে যাচ্ছে এবং তাদের এই ভুল অব্যাহত থাকবে বলে আশা করা যায়।
ফার্সি ১৩৫৬ সালের ১৯ দেই অর্থাৎ 1978 সালের 9 জানুয়ারি ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনির প্রতি তৎকালীন শাহ সরকারের অবমাননাকর আচরণের প্রতিবাদে কোম নগরীর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। সেদিন সরকারি নিরাপত্তা বাহিনীর গুলিতে অসংখ্য প্রতিবাদকারী নিহত হয়েছিলেন। ফার্সি দেই মাসের 19 তারিখের ওই গণজাগরণকে ইসলামী বিপ্লব বিজয়ের ঐতিহাসিক মুহূর্ত বলে ধরা হয়। এজন্য অনেকে 19 দেইয়ের গণজাগরণকে চূড়ান্ত ইসলামী বিপ্লবের সূচনা লগ্ন বলেও মনে করে থাকেন।
আসলে বর্তমান বস্তুবাদী বিশ্বে ইরানের ইসলামী বিপ্লবের ঔজ্জ্বল্য ছিল বিস্ময়কর একটি ঘটনা। বিপ্লব বিজয়ের ঘটনাকে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই মোজেজা বলে অভিহিত করে বলেছেন, সমাজে একটা আত্মিক পরিবর্তন এসেছে, আমি এটাকে আল্লাহর পক্ষ থেকে মোজেজা ছাড়া অন্য কোনো নামে অভিহিত করতে পারছি না। ইরানের ইসলামী বিপ্লব মানব জীবনে বস্তুগত চাহিদার বিষয়টি অস্বীকার না করেই বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছে দেয় যে হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম ও সর্বশেষ রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন, সে ধরনের সমাজ প্রতিষ্ঠা করতে পারলেই ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব। তো শ্রোতা বন্ধুরা, ইরানে ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
দর্পণ অনুষ্ঠানটি শুনলেন। এবার সংক্ষিপ্ত সংবাদ। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাতে হাত মিলিয়ে নিজ দেশের সম্মান খোয়াচ্ছেন বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। বাংলাদেশকে বদলে দিয়েছি, আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দেবে, শেখ হাসিনার আশাবাদ। ভারতের উত্তরপ্রদেশ সফর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আঞ্চলিক দলগুলোকে নিয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.